السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين.
আজ আমরা ঈদ উল আজহা উদযাপন করছি। আমাদের সবাই জানে যে এই ঈদ এবং হজের হযরত ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালামের কুরবানির সাথে সম্পর্ক, এই ঈদের সম্পর্ক সেই যুগের সাথে যখন আদম সন্তানরা যেখানে ব্যক্তিগত কোরবানির অন্যতম মান প্রতিষ্ঠা করেছে সেখানে নিজের বংশের বা প্রজন্মের কোরবানির একটা নতুন যুগের সূচনা হয়েছে। ব্যক্তিগত কোরবানি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তখন প্রথমবার ব্যক্তিগত কোরবানি করেছেন যখন একত্ববাদ প্রতিষ্ঠার জন্য মূর্তি ভেঙে খণ্ডবিখণ্ড করে স্বজনদের বিরোধিতাকে আমন্ত্রণ জানিয়েছেন, এরপর আগুনেও নিক্ষিপ্ত হয়েছেন। এটি তখনকার কোরবানি। এরপর আল্লাহ তাআলা সেই আগুনকে তাঁর জন্য সুশীতল করে দেন, ঠান্ডা করে দেন। আর নিজের বংশের এর আওলাদ বা নিজ প্রজন্মকে কোরবানি করেছেন, নিজের সন্তানকে আল্লাহ সন্তোষের জন্য কোরবানি দিয়ে, আর ছেলেও তখন কোরবানি দিয়েছে বা ত্যাগ স্বীকার করেছে। জবাই হওয়ার জন্য প্রস্তুত থাকার মাধ্যমে এই কোরবানি দিয়েছেন, আর নিজের ছেলেকে নিজ থেকে পৃথক বা বিচ্ছিন্ন করে দেওয়ার কোরবানিও এটা ছিল। কিন্তু এই যে জবাই করা বা জবাই হওয়ার জন্য বা জবাই করার জন্য প্রস্তুত হয়ে যাওয়া, সে যুগের নিরিখে হয়তো তত বড় কোরবানি নয় যে যুগে হযরত ইব্রাহিম আসলাম বসবাস করতেন। কেননা সে যুগে মানুষ জবাই করার বা মানুষকে কোরবানি দেওয়ার রীতি ছিল, কিন্তু এই কোরবানির মান তখন উন্নত হয় যখন আমরা দেখি যে 90 বছরের কাছাকাছি গিয়ে একটা সন্তান লাভ হয়, সেই ছেলেকে বা সেই সন্তানকে আল্লাহর জন্য উৎসর্গ করতে প্রস্তুত হয়ে যান। আমরা যখন দেখি যে স্ত্রী পুত্রকে এক তৃণলতাহীন স্থানে তিনি ছেড়ে আসেন বা জনমানব শূন্য স্থানে ছেড়ে আসেন, তো এটি নিজের প্রজন্ম বা নিজের বংশকে কুরবানি করার কোরবান করার অনেক বড় একটি দৃষ্টান্ত। কারণ এমন স্থান যেখানে খাওয়ারও কিছু নেই, পান করারও কিছু নেই, বন্য পশুরও হিংস্র পশুর আশঙ্কা থাকে এমন স্থানে স্ত্রী সন্তানকে ছেড়ে আসা সামান্য কোনো বিষয় নয় বা তুচ্ছ কোনো কুরবানি নয়, কিন্তু এই কুরবানিও সবকিছু নয়। এই কুরবানি মাত্র সূচনা ছিল সেই কুরবানির, যা চরম বা পরম মার্গে উপনীত হওয়ার কথা ছিল। আল্লাহ তাআলার এটি বলার উদ্দেশ্য ছিল, এটি বোঝানোর উদ্দেশ্য ছিল যে আমি মানুষকে কুরবানির কত উন্নত মানে পৌঁছাতে পারি। তো এই পরম মার্গ লাভ হয়েছে আমাদের প্রিয় নেতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। এই পরম মার্গে মানুষ পৌঁছেছে পূর্ণ মানবের মাধ্যমে, যার নমুনা এবং যার সাথে যার প্রতি আল্লাহর সাহায্য এবং সমর্থন আমরা তিনি ইসলামের পুরো জীবনে দেখতে পাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জীবন নিঃসন্দেহে আমাদের জন্য একটি আদর্শ, একটা নমুনা, কিন্তু মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আমাদের সামনে এক পূর্ণ আদর্শ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে আমরা যা কিছু দেখি তার পরম মার্গ আমরা হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে দেখতে পাই। অর্থাৎ হযরত ইব্রাহিমের জীবনে যে ঘটনাবলী ঘটেছে, যে সমস্ত পরীক্ষার তিনি সম্মুখীন হয়েছেন, যেভাবে আল্লাহ তাআলা তাকে সাহায্য এবং সমর্থন দিয়েছেন, তার মহান দৃষ্টান্ত এবং আরো ব্যাপকতর নমুনা মহানবী হযরত মুহাম্মদ সাল্লামের জীবনে আমাদের চোখে পড়ে। হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াসালাম বলেন, এটি প্রমাণিত বিষয়, এটি প্রমাণিত সত্য যে আমাদের নেতা, আমাদের মনিব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিমের আদর্শে এবং প্রকৃতিতে পৃথিবীতে এসেছেন। যেভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালাম একত্ববাদকে ভালোবেসে নিজেকে আগুনে ঠেলে দিয়েছেন বা আগুনে ফেলে দিয়েছেন, এরপর কুলনা ইয়া নারকুনি বারদাম ওয়া সালামার উক্তির মাধ্যমে তিনি রক্ষা পেয়েছেন, অনুরূপভাবে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে একত্ববাদের প্রেমে, একত্ববাদের ভালোবাসায় সেই নৈরাজ্যের অগ্নিতে ফেলে দিয়েছেন বা ঠেলে দিয়েছেন, যা রাসূলুল্লাহ সাল্লামের আবির্ভাবের পর যে আগুন পৃথিবীর সকল জাতিতে তথা সকল বিশ্বে দাউ দাউ করে জ্বলে ওঠে। এরপর আল্লাহ তাআলা ওয়াল্লাহু ইয়াসা মুকামিনান নাস, যা খোদার নিজের উক্তি ছিল, এই উক্তির মাধ্যমে এই অগ্নি থেকে তাকে স্পষ্টভাবে রক্ষা করা হয়েছে। অনুরূপভাবে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সকল প্রতিমাকে নিজ হাতে খণ্ড বিখণ্ড করেছেন যা খানা কাবাতে রাখা ছিল। একইভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম প্রতিমা খণ্ড বিখণ্ডিত করেন, যেভাবে ইব্রাহিম আলাইহিস সালাম খানা কাবার প্রতিষ্ঠাতা ছিলেন, অনুরূপভাবে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানা কাবার প্রতি সারা পৃথিবীকে আকৃষ্ট করেছিলেন। অনুরূপভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে হযরত ইব্রাহিম আল্লাহর সামনে বিনত হওয়ার ভিত রচনা করেছেন, কিন্তু আমাদের নবী সাল্লাম সেই ভিতকে পরিপূর্ণতা দিয়েছেন। তিনি খোদার কৃপা এবং তার দয়ার উপর এতটা ভরসা করেছেন, পূর্ণ তাওয়াক্কুল ছিল তার, যে প্রত্যেক সত্য সন্ধানের উচিত আল্লাহর উপর তাওয়াক্কুল করা বা ভরসা করা তার কাছে, মহানবী সাল্লামের কাছে শিখে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেই জাতিতে জন্মগ্রহণ করেছেন যাদের ভিতর একত্ববাদের নাম চিহ্ন ছিল না, কোন কিতাবও ছিল না। অনুরূপভাবে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জাতিতে প্রেরিত হয়েছেন যারা অজ্ঞতায় নিমজ্জিত ছিল, কোন ঐশী গ্রন্থ তাদের হাতে ছিল না। আরেকটি সাদৃশ্য হল ইব্রাহিমের সাথে, আল্লাহ তাআলা ইব্রাহিমের হৃদয়কে খুব ভালোভাবে পরিষ্কার করেছেন, পরিচ্ছন্ন করেছেন, এমনকি আল্লাহ তাআলার খাতিরে সকল আত্মীয় স্বজনের প্রতিও তিনি বীতশ্রদ্ধতা প্রকাশ করেন। পৃথিবীতে আল্লাহ ছাড়া তার আর কেউ ছিল না। অনুরূপভাবে বরং এর চেয়ে বেশি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে ঘটনাবলী ঘটেছে, যদিও মক্কায় এমন কোন ঘর ছিল না যে ঘরের সাথে রসুল্লাহর কোন আত্মীয়তার সম্পর্ক ছিল না, অর্থাৎ আত্মীয়তার সম্পর্ক সবার সাথে ছিল প্রায়, কিন্তু খোদার দিকে ডাকার কারণে সবাই শত্রু হয়ে যায় আর আল্লাহ ছাড়া একজনও তার সঙ্গ দেয়নি। এরপর আল্লাহ তাআলা যেভাবে ইব্রাহিম আলাইহিস সালামকে নিঃসঙ্গ পেয়ে এত সন্তান সন্ততি দিয়েছেন যারা আকাশের নক্ষত্রের মতো অগণিত, যাদের সংখ্যা আকাশের নক্ষত্রের মতো অগণিত, অনুরূপভাবে মহানবী ইসলামকে একা পেয়ে নিঃসঙ্গ পেয়ে অগণিত দানে ভূষিত করেছেন, অশেষ দানে ভূষিত করেছেন, এবং তার সঙ্গী হিসাবে সেই সাহাবি তাকে সাহাবা তাকে দিয়েছেন যারা আকাশের নক্ষত্রের মতো সংখ্যায় অগণিত শুধু ছিল না, বরং তাদের হৃদয় তৌহিদের আলোতে ঝলমল করে উঠে। তো দেখুন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্য মুশরিক বা পৌত্তলিকেরা অগ্নি প্রজ্বলিত করেছে, যেভাবে দৃষ্টান্ত দেওয়া হয়েছে সেই আগুনে নিক্ষেপ করা হয়েছে তাকে, আল্লাহ তাআলা সেই আগুনকে শীতল করার জন্য, ঠান্ডা করার জন্য বৃষ্টি নাজিল করেন, সেই আগুন ঠান্ডা হয়ে যায়, শীতল হয়ে যায়, আর সেই অগ্নি থেকে ইব্রাহিম আলাইহিস সালাম রক্ষা পান। পৌত্তলিকেরা যেহেতু বাহ্যিকতাকে দেখে, বাহ্যিক জিনিসকে দেখে, যখন তারা দেখল যে আগুন প্রজ্বলিত করার পর মেঘমালা এসে মুষলধারে বৃষ্টি হয়, আগুন নিভে যায়, তখন তারা কুসংস্কারে লিপ্ত হয় যে হয়তো আল্লাহর এটি ইচ্ছা, তারা ইব্রাহিম আলাইহিস সালামকে ছেড়ে দেয়। কিন্তু মক্কাবাসীরা ব্যর্থতা দেখা সত্ত্বেও দীর্ঘ দশ বছর পর্যন্ত যুদ্ধের অগ্নি প্রজ্বলিত রাখে, কিন্তু তারাও ব্যর্থ হয়। একই যুদ্ধ বিগ্রহ যা রসুল্লাহকে জ্বালানোর জন্য, নিশ্চিহ্ন করার জন্য, ধ্বংস করার জন্য তারা করেছিল, সেই যুদ্ধই তিনি সালামের উন্নতির কারণ হয়েছে, অগ্রগতির কারণ হয়েছে। হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে এক জায়গায় বলেন যে আল্লাহ তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বলেছেন ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, অর্থাৎ খোদা তাআলা তোমাকে মানুষের কবল থেকে রক্ষা করবেন। অথচ মানুষ বিভিন্ন প্রকার দুঃখ তাকে দিয়েছে, দেশ থেকে বিতাড়িত করেছে, তার নাচ শহীদ করা হয়েছে, তার আঙ্গুল ক্ষত বিক্ষত হয়েছে, আর তরবারের অনেক আঘাত তার কপালে লেগেছে। তো সত্যিকার অর্থে এই ভবিষ্যৎবাণী নিয়েও আপত্তির কিছু নেই, কারণ কাফেরদের আক্রমণের মূল উদ্দেশ্য, আসল উদ্দেশ্য ছিল মহানবী সাল্লাল্লাহু ইসলামকে, তাদের আসল উদ্দেশ্য মহানবীকে আহত করা বা দাঁত শহীদ করা ছিল না, বরং হত্যা করা ছিল তাদের চূড়ান্ত উদ্দেশ্য। কুফারের আসল উদ্দেশ্য থেকে মহানবীকে আল্লাহ তাআলা নিরাপদ রেখেছেন। আরেক জায়গায় তিনি বলেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারো হাতে নিহত না হওয়া এটি অনেক বড় একটি নিদর্শন, অনেক বড় একটি মুজিজা, কোরআনের সত্যতার প্রমাণ এটি, কেননা কোরআনের ভবিষ্যৎবাণী হল ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আর পূর্ববর্তী বিভিন্ন গ্রন্থেও ভবিষ্যৎবাণী উল্লেখ রয়েছে যে শেষ যুগের নবী কারো হাতে মারা যাবেন না। সুতরাং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাময়িকভাবে আগুনে নিক্ষেপ করা হয়েছিল, আর আগুন নিভে যাওয়ার মুশরিকরা একটা অলক্ষণে ভাব এটিকে ভাব মনে করেছে এবং এরপর আগুন জ্বালায়নি দ্বিতীয়বার, কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি এর বিরুদ্ধে বছরের পর বছর আগুন প্রজ্বলিত রাখা হয়েছে, কিন্তু আল্লাহ তাআলা পূর্বেই ঘোষণা দিয়েছেন যে চেষ্টা করে দেখো কিন্তু তোমরা কখনো সফল হবে না, আর তারা সফল হয়নি। সুতরাং এক চ্যালেঞ্জের বর্তমানে তা সেই চ্যালেঞ্জ খণ্ডন করতে না পারা, এটি চ্যালেঞ্জ দাতারই সফলতা হয়ে থাক, সাফল্য গণ্য হয় এবং সেই ভবিষ্যৎবাণীর মাহাত্ম্য প্রমাণিত হয়। আর ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে অগ্নি প্রজ্বলিত করেছিল তার জাতি বা তার বংশ, কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে যে অগ্নি প্রজ্বলিত করা হয়েছে তা সকল জাতি সম্মিলিত ভাবে, আর তখন যে যেই স্থানে তার পয়গাম পৌঁছেছে, বাণী পৌঁছেছে, সেখানে সে আগুন জ্বালানো হয়েছে, বরং আজ পর্যন্ত তার বিরুদ্ধে এই আগুন প্রজ্বলিত রাখা হয়েছে। আর এই আগুন জ্বালানোর উদ্দেশ্য হল কোনো না কোনো ভাবে তাকে দুর্নাম করা, কোনোভাবে ইসলামকে অন্যান্য ধর্মের মতো নাম সর্বস্ব বা নামধারী ধর্ম চিহ্নিত করা, যে সমস্ত ধর্মের কোনো মূল নেই বা আসল রূপ যে সমস্ত ধর্মের এখন অক্ষুণ্ণ নেই, এটি প্রমাণ করা হলো তাদের উদ্দেশ্য। কিন্তু আল্লাহ তাআলা ওয়াদার সত্য প্রমাণিত হয়েছে, আল্লাহ বলেন তোমরা তা করতে পারবে না, কেননা তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিবেদিত প্রাণ নিষ্ঠাবান দাসের মাধ্যমে আল্লাহ তাআলা তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বাণীকে পৃথিবীর কোণে 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 প্রান্তে প্রান্তে ইনশাআল্লাহ জয়যুক্ত করবেন, পৃথিবীর সর্বত্র জয়যুক্ত করবেন। এরপর হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম বলেন যে একত্ববাদ প্রতিষ্ঠার জন্য, তাওহীদ প্রতিষ্ঠার জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি দিয়েছেন, ত্যাগ স্বীকার করেছেন, তার আবেগ অনুভূতির কুরবানিও দিয়েছেন, স্ত্রী সন্তানের কুরবানিও দিয়েছেন, এবং তাদেরকে মক্কা এসে বসতি তাদের বসত স্থাপনের জন্য রেখে যান, যেখানে খাওয়ারও কিছু ছিল না, পান করারও কিছু ছিল না, কিন্তু খোদার নির্দেশে এখানে রেখে যাওয়া আবশ্যক ছিল, এই জন্য যে খোদার প্রথম ঘর যেন পুনরায় সেই ভিত্তির উপর আবার পুনঃপ্রতিষ্ঠিত হয়, যার চিহ্ন মিটে গিয়েছিল, যেন পুনরায় পৃথিবীতে একত্ববাদ প্রতিষ্ঠিত হতে পারে। যেভাবে খানা কাবা বা কাবা শরীফ নির্মাণের সময় হযরত ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাম দোয়া করছিলেন, যেই দোয়ার কথা আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করতে গিয়ে বলেন যে ওয়াইদ ইয়ারফাও ইব্রাহিমুল কওয়ায়েদ মিনাল বাইত ওয়া ইসমাইল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম। আর যখন ইব্রাহিম সেই বিশেষ ঘরের ভিত্তি স্থাপন করছিলেন, আর ইসমাইলও এই দুয়ার মাধ্যমে যে হে আমাদের প্রভু, আমাদের পক্ষ থেকে গ্রহণ করো, কেননা তুমি সর্বশ্রোতা এবং সর্বজ্ঞানী। এরপর পরের দোয়া হলো দোয়ার পরের অংশ হলো রব্বানা ওয়াজা আল্লাহ মুসলিমাইন এলাকা ওয়ামিন দুরিয়াতেনা উম্মাতাম মুসলিমাত আল্লাক ওয়ারেনা মানাসিকানা ওয়াতুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। হে আমাদের প্রভু, আমাদের দুজন অনুগত বান্দায় পরিণত করো, এবং আমাদের বংশ থেকে তোমার এক অনুগত উম্মত সৃষ্টি করো, আর আমাদেরকে তোমার ইবাদত এবং কুরবানির রীতি পদ্ধতি শিখাও, এবং তুমি আমাদের প্রতি সদয় দৃষ্টিপাত করো, কেননা তুমি তওবা কবুলকারী এবং বারবার দয়াকারী। সুতরাং ইব্রাহিম আলাইহিসসালাম এবং ইসমাইল আলাইহিসসালামের দোয়া গ্রহণযোগ্যতার মর্যাদা পায়, তাদের বংশে অনেক খোদার অনুগত বান্দার জন্ম হয়, এমন অনুগত বান্দা যারা তাদের বংশে আনুগত্যের পরম মার্গে যিনি পৌঁছেছেন, অর্থাৎ মোহাম্মদ রসুলুল্লাহ, তার কাছে আনুগত্যের রীতি শিখেছেন, যারা রসুলুল্লাহর হাতে বায়াতের যে অঙ্গীকার সেটি রক্ষা করেছেন, আর তাওহীদ প্রতিষ্ঠার জন্য, খানা কাবাকে পবিত্র করার জন্য জীবন বাজি রেখে কাজ করেছেন, যারা আল্লাহর ইবাদতের জন্য রাতের ঘুমের পরোয়া করেননি এবং আল্লাহর সাথে বিশেষ সম্পর্ক তারা স্থাপন করেছেন। কিন্তু এই ইবাদত এবং একত্ববাদ প্রতিষ্ঠার জন্য যে উৎকণ্ঠা বা ব্যাকুলতা, এটি তারা রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া কাছে শিখেছেন। এই বিপ্লব যে তাদের মাঝে সৃষ্টি হয়েছে তা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তরবিয়ত এবং দোয়ার ফলে সৃষ্টি হয়েছে, তারা খোদা প্রেমিক মানুষে পরিণত হয়েছেন। সুতরাং রসুল করিম সাল্লামের কুরবানি এবং দোয়া যেখানে সে সকল অজ্ঞদের খোদা প্রেমিক মানুষে পরিণত করেছে, সেখানে খানা কাবা যা তার আবির্ভাবের পূর্বে তহিদের পরিবর্তে শেরিকের কেন্দ্রস্থলে বহু প্রতিমা পূজার কেন্দ্রস্থলে পরিণত হয়েছিল। শত শত প্রতিমা যেখানে রাখা হতো তাকে প্রতিমা মুক্ত করেন, আর যা আল হক ওয়া যাহাক আল বাতিল ইন্নাল বাতিল কানা যাহুকা, অর্থাৎ সত্য এসে গেছে, মিথ্যা পালিয়ে গেছে, আর মিথ্যার দৃষ্টি পলায়নই লেখা আছে। এই নারা উচ্চকৃত করে প্রতিটি প্রতিমা খণ্ড বিখণ্ড করে খানা কাবাকে স্থায়ী তৌহিদের কেন্দ্রে তিনি পরিণত করেন। যেভাবে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম নিজের সত্তার বা নিজের পরিবার পরিজনের কোরবানি দিয়ে খানা কাবা নির্মাণ করেছিলেন, অনুরূপভাবে তিনি সাল্লাল্লাহু ইসলাম চিরতরে এটিকে প্রতিমা মুক্ত করে তৌহিদ প্রতিষ্ঠার কেন্দ্রে রূপ দেন। সারা পৃথিবীর মনোযোগ খানা কাবার প্রতি নিবদ্ধ করেন, আর এর খাতিরে বড় বড় ত্যাগ স্বীকার করেন। যেভাবে হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম বলেন যে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহ তাআলার প্রতি ঝুঁকার, আল্লাহর দরবারে বিনত হওয়ার ভীত রচনা করেন, আর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সেই ভীতকে ক্লাইম্যাক্সে পৌঁছান, পরম মার্গে পৌঁছান, আর এটি এখন তৌহিদের স্থায়ী প্রতীকে পরিণত হয়েছে। সুতরাং ভীত রচনার কাজ হয়েছে হযরত ইসমাইল, এবং ইসমাইলের মাধ্যমে তৌহিদের ভিত রচনা ইব্রাহিম এবং ইসমাইলের মাধ্যমে হয়েছে, ভিত্তি তারা রেখেছেন। আর এটিকে ক্লাইম্যাক্সে পৌঁছিয়েছেন, অর্থাৎ এটিকে পরম মার্গে পৌঁছিয়েছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর এখন কিয়ামত পর্যন্ত এটি তৌহিদের কেন্দ্র কেন্দ্রই থাকবে, কেন্দ্র গণ্য হবে, কেন্দ্র হিসাবে পরিচিত থাকবে। আজকে আমরা দেখি যে লক্ষ লক্ষ মানুষ হজে যায়, কোটি কোটি মুসলমান খানা কাবার দিকে মুখ করে নামাজ পড়ে। এটি এই কথার প্রমাণ যে খানা কাবার ভিত্তি ভিত্তিকে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মহান অট্টালিকায় রূপ দিয়েছেন। এরপর মসীহ মওউদ ইসলাম হযরত ইব্রাহিম এবং রসূলুল্লাহর একটা কমন কথা বলেছেন যে ইব্রাহিম আলাইহিস সালামের জাতিতে তৌহিদের নাম চিহ্ন ছিল না, কোন গ্রন্থ তাদের ছিল না। একইভাবে রসুল করিম সাল্লাম যে জাতিতে চোখ খুলেন বা জন্মগ্রহণ করেন, সেই জাতিও অজ্ঞতার ঘৃণ্য মার্গে পৌঁছে গিয়েছিল। তহিদের কোন নামগন্ধই তাদের মাঝে ছিল না, কোন ঐশী পুস্তক তাদের মাঝে ছিল না, কিন্তু সেই কামেল এবং উৎকর্ষ গ্রন্থ, শরীয়তের শেষ গ্রন্থ যা কিয়ামত পর্যন্ত স্থায়ী থাকার কথা, সব ধর্মের উপর প্রাধান্য রাখার মতো গ্রন্থ আল্লাহ তাআলা রাসূলুল্লাহর উপর কোরআনের আকারে যখন নাজিল করেন, তখন তার পবিত্রকরণ শক্তির কল্যাণে এই পশু সুলভ মানুষ বা পশুর মতো মানুষ যারা ছিল, যারা বন্য প্রকৃতির মানুষ ছিল, তারা মানুষে পরিণত হয়, এরপর সে সুশিক্ষিত মানুষ, তারপর খোদা প্রেমিক মানুষে পরিণত হয়, আর ধর্মকে জাগতিকতার উপর প্রাধান্য দেওয়ার অঙ্গীকার করে তার কাছে জ্ঞান এবং প্রজ্ঞা শিখে। জ্ঞান এবং প্রজ্ঞার শিখে তৌহিদের পতাকাবাহী হিসেবে সারা পৃথিবীর নেতৃত্বের আসন তারা অলঙ্কৃত করেন। যেভাবে হযরত ইব্রাহিম আলাইহিসসালামের দোয়া গ্রহণ করে আল্লাহ তাআলা কোরআন শরীফে এক জায়গায় এর কথা এভাবে বলেন যে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইজ বাআথ ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইয়ুযাক্কিহিম ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين নিশ্চয় আল্লাহ মোমেনদের প্রতি অনুগ্রহ করেছেন যখন তিনি তাদের মাঝে তাদেরই মধ্য হতে এক রসুল প্রেরণ করেন, যে তাদের সামনে তার আয়াত পাঠ করে শোনায়, তাদের পবিত্র করে, তাদের কিতাব এবং প্রজ্ঞা শিখায়। অথচ এর পূর্বে তারা প্রকাশ্য ভ্রান্তিতে বা ভ্রষ্টতায় নিপতিত ছিল। সুতরাং আল্লাহ তাআলা যখন বলেন যে বাআসা ফীহিম রাসূলান, যখন তিনি তাদের মাঝে তাদেরই মধ্য থেকে এক রসুল প্রেরণ করেন, মুসলমানদের দৃষ্টি এর প্রতি নিবদ্ধ করা হচ্ছে এর মাধ্যমে, যে তারা যেন রসুলের আদর্শ অনুসরণ করে, যিনি তাদেরই মতো এবং তাদেরই মধ্য তাদেরই একজন। সুতরাং মুসলমানদের উচিত তার উত্তম আদর্শ অনুকরণের মাধ্যমে আধ্যাত্মিকতার ক্ষেত্রে উন্নতি করা, শান্তি এবং শান্তির বাণী প্রচার করা, হেকমতের কথা শিখানো এবং শিখা। কিন্তু পরিতাপের বিষয় হল আজ এই শিক্ষাকে মুসলমানদের সংখ্যাগরিষ্ঠ শ্রেণী ভুলে বসেছে, আর এখন তাদের কোনো নেতৃত্ব নেই, নেতা নেই, নেতাহারা। নিজেরাও এটি থেকে শিখছে না, আর মানুষকেও শিখাতে পারে না বা পথ দেখাতে পারে না। পুনরায় এরা ভ্রষ্টতায় নিমজ্জিত হয়েছে, অথচ শিক্ষা তাদের কামেল, কামেল শিক্ষা, উৎকর্ষ শিক্ষা কিতাবের আকারে রয়েছে। কিন্তু কিতাবের জ্ঞান এবং প্রজ্ঞার জ্ঞান এবং প্রজ্ঞা প্রতিষ্ঠা এবং তহিদ প্রতিষ্ঠার খোদার যেহেতু প্রতিশ্রুতি ছিল, আর কিয়ামত পর্যন্ত এটি হওয়া অব্যাহত থাকার কথা, সেই কারণে আল্লাহ তাআলা এই যুগে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিবেদিত প্রাণ দাসকে পাঠিয়েছেন, যিনি পুনরায় এক জামাত প্রতিষ্ঠার মাধ্যমে সে সকল লক্ষ্য অর্জনের জন্য সকল কোরবানির এক অঙ্গীকার নিয়েছে, আহমদীদের কাছ থেকে নিয়েছেন। সব আহমদের দায়িত্ব হলো এটাকে বোঝার জন্য, সূরা জুমায় আখরিনদের উপর যে দায়িত্ব ন্যস্ত হয়েছে সেই দায়িত্বকে বোঝা, অনুধাবন করা এবং খোদার অনুগ্রহ রাজিকে মূল্যায়ন করা, বয়তের অঙ্গীকার পূর্ণ করার সর্বাত্মক চেষ্টা করা এবং তাদের মাঝে অন্তর্ভুক্ত হওয়ার চেষ্টা করা তাদের দায়িত্ব। যারা হযরত ইব্রাহিম এবং ইসমাইলের কুরবানির উদ্দেশ্যকে বুঝে এবং সেটিকে পূর্ণ করার চেতনা রাখে, আর সে সকল লোকদের মাঝে তারা যেন অন্তর্ভুক্ত হতে পারে যারা খানা কাবা প্রতিষ্ঠিত হওয়ার উদ্দেশ্যকে বাস্তবায়নকারী হবে, সে সকল লোকদের তাদের অন্তর্ভুক্ত হচ্ছে যারা তাওহীদ প্রতিষ্ঠার সর্বাত্মক চেষ্টা করে, সে সকল লোকদের তাদের অন্তর্ভুক্ত হচ্ছে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ কারী হবে। যদি এদিকে আমরা মনোযোগ দেই কেবল তবেই আখারিনদের সেই বাহিনীতে আমরা অন্তর্ভুক্ত হব, যারা যাদের মাধ্যমে পুনরায় পৃথিবীতে তাওহীদ প্রতিষ্ঠিত হবে আর পৃথিবীকে খানা কাবার দিকে আকৃষ্টকারী হবে। খানা কাবা মুখী হওয়ার জন্য প্রথমে নিজে সেই দিকে খানা কাবা মুখী হয়ে ঝুঁকতে হবে। সুতরাং নিজের ইবাদতের মানকে উন্নত করার চেষ্টা আমাদের মাঝে সবার করার প্রয়োজন রয়েছে, নিজের নামাজের হেফাজতের প্রয়োজন রয়েছে, এটি শান্তি এবং নিরাপত্তার নিবাস। নিজেদের যদি এই ঘরের প্রতি সম্পৃক্ত হওয়ার দাবি থাকে তাহলে নিজের প্রতিটি কাজ এবং কর্মের মাধ্যমে শান্তির প্রসার এবং বিস্তারের চেষ্টা করা প্রয়োজন, পারস্পরিক ভালোবাসা এবং প্রীতি বৃদ্ধির জন্য নিজের ভিতরকার অহংকারকে বাইরে বের করতে হবে, বের সরে ফেলে ফেলতে হবে। তরবিয়তের উপর তা যদি দৃষ্টি থাকে, আত্মশুদ্ধির প্রতি যদি মনোযোগ থাকে, কেবল তবেই আমরা আমাদের ব্যবহারিক অবস্থার উন্নয়নের মাধ্যমে তবলিগের কাজও করতে পারব এবং পৃথিবীকে খানা খাবার প্রতি মনোযোগী করতে পারব, নতুবা খানা খাবার এদিকে দৈহিক ভাবে মুখ করে দাঁড়ানো এবং সেদিকে তাকিয়ে সেদিকে মুখ করে ইবাদত কোনো কাজে আসবে না। যদি আল্লাহর নির্দেশকে অবজ্ঞা করে হজ করা হয় তাহলে সেই হজ কোনো কাজে দেবে না যতক্ষণ পর্যন্ত না সত্যিকার ইবাদতের মান প্রতিষ্ঠিত না হয়। তাই আমাদের সকলকে স্মরণ রাখা উচিত,
যদি বাহ্যিক বিষয়ের প্রতি আল্লাহ তাআলা দৃষ্টি দিতেন তাহলে পরে মসীহ মওউদের আসার কোন প্রয়োজন ছিল না, আখিরিনদের সম্পর্কে সংবাদ দেওয়ার বিশেষভাবে কোনো প্রয়োজন ছিল না, বাহ্যিক কাজ বা বাহ্যিক কোরবানি এবং হজ এবং বাহ্যত নামাজ পড়া অন্যান্য মুসলমানরাও তো করছে, কিন্তু তারপরও মুসলমানদের সাধারণ যে অবস্থা বা সর্বজনীন যে অবস্থা তা পতনমুখী, পতনোন্মুখ। আজ মুসলমানদের উদাহরণ নৈরাজ্য সৃষ্টিকারী হিসাবে দেয়া হয়, ও মুসলমানদের ইসলামের উপর আপত্তি করার ধৃষ্টতা এই জন্য সৃষ্টি হয়েছে, কেননা মুসলমানরা যদিও কাবামুখী হয়ে নামাজ পড়ে ঠিকই, কিন্তু এর কাবা ঘর নির্মাণের যে উদ্দেশ্য তা ভুলে গেছে। কাবা গৃহ শান্তি এবং নিরাপত্তার নিবাস হিসেবে সৃষ্টি করা হয়েছিল, গড়া হয়েছিল, কিন্তু আজ মুসলমানরাই মুসলমানদের গোড়া কাটছে। অথচ গতকাল ঈদের দিন এক মুসলমান অন্য মুসলমান ফেরকার মস্তক উড়িয়ে দিচ্ছিল, উভয়ই কাবামুখী হয়ে নামাজ পড়ার দাবি করে, উভয় দলই হজের রীতিনীতি পালন করে, উভয়ই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ পাঠ করে, কিন্তু তারপরও যখন আমরা এই ধরনের কর্মকাণ্ড দেখি তখন প্রত্যেক আহমদীর দৃষ্টি পূর্বের তুলনায় বেশি এর প্রতি নিবদ্ধ হওয়া উচিত, যে সে এই ধরনের কার্যক্রম থেকে কি শিক্ষা নিয়েছে। শুধু মাংস খাওয়ার জন্য ছাগল জবাই করতে হবে নাকি এই বিষয়কে দৃষ্টিতে রেখে করতে হবে যে হযরত ইব্রাহিম এবং হযরত ইসমাইল আলাইহিসসালাম এবং সবচেয়ে বেশি আমাদের অভিভাবক এবং মনিব মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কোরবানি তার মূল উদ্দেশ্য কি ছিল, তিনি আমাদের কি শিক্ষা দিতে চেয়েছেন এই কোরবানির মাধ্যমে। অতএব আমাদেরকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরবানির প্রতি মনোনিবেশ করা প্রয়োজন, মনোযোগ দেওয়া প্রয়োজন, তার আনিত শিক্ষার উপর মনোনিবেশ করা প্রয়োজন, মনোযোগ দেওয়া প্রয়োজন, পবিত্র কোরআনের যে শিক্ষা এগুলো নিজ জীবনে বাস্তবায়ন করা প্রয়োজন, অবলম্বনের প্রয়োজন। এরপর আমরা নিজেদের বয়াতের অঙ্গীকারে হযরত মসীহ মওউদ এর সঙ্গে এই অঙ্গীকারাবদ্ধ হয়েছি, এর উপরে অনুশীলনী আমাদেরকে গ্রন্থ পাঠকারীর যে দায়িত্ব তা যথাযথভাবে পালনকারী বানাবে, তবেই আমরা সেসব লোকদের দলভুক্ত হব যাদের যাদের হৃদয়কে খোদা তাআলা পরিশুদ্ধ করেছেন। নিজেদের হৃদয়কে বিধৌত করার জন্য প্রথমে আমাদেরকে খোদা তাআলার পানে পদচারণা করতে হবে, আমাদের এবং অপরদের মাঝে তখনই একটি পার্থক্য প্রতিষ্ঠিত হবে। ধর্মের খাতিরে অনেক সময় আপন লোকদের সঙ্গে সম্পর্ক কাটতে হয়, আত্মীয় স্বজনকে পরিত্যাগ করতে হয়, এই কোরবানি হযরত ইব্রাহিম আলাইহিসসালামকেও দিতে হয়েছে, কিন্তু যেমনটি হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম বলেছেন যে এর চেয়ে বেশি কোরবানি করেছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কার প্রতিটি গৃহে গৃহের সঙ্গেই তার আত্মীয়তার সম্পর্ক ছিল, কিন্তু তার নবুয়তের দাবির পর, তার তৌহিদ প্রতিষ্ঠার ঘোষণার পর সবাই তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে এবং কোন আত্মীয় সম্পর্কের সম্মান তারা করেনি। কি এমন অন্যায় তিনি করেছিলেন? এমন কোন অন্যায় তার প্রতি করা হয়নি, কিন্তু তিনি একই ঘোষণা দিয়েছেন, তৌহিদ বা একত্ববাদ প্রতিষ্ঠার কাজ থেকে আমি কখনো বিরত হতে পারি না, তোমরা যতই আমাকে লোভ লালসা দেখাও না কেন, আমার এক হাতে যদি সূর্য অন্য হাতে যদি চাঁদও রেখে দাও তবুও আমি কাবা গৃহ নির্মাণের যে মূল উদ্দেশ্য সেই উদ্দেশ্য প্রতিষ্ঠার জন্য কোরবানি করতে থাকব আর খোদার বাণী প্রচার করতে থাকব। নিঃসন্দেহে কাবা গৃহ নির্মাণের ক্ষেত্রে যে পাথর ব্যবহার করা হয়েছে পাথরের কোন বাহ্যিক মূল্য নেই পাথর, কিন্তু তারপরেও এটি সবাই জানে যে এটি তৌহিদ প্রতিষ্ঠার নিদর্শন প্রতীক। তাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরবানির সর্বোত্তম মান প্রতিষ্ঠা করেছেন তখন তার সাহাবিগণ এই উদ্দেশ্য অর্জনের লক্ষ্যে শুধু সর্বপ্রকার কোরবানির জন্য প্রস্তুতি গ্রহণ করেননি, বরং তারা কোরবানি দিয়েছেন। অথবা আমরা যারা আখেরি ইন্দ্রের দলভুক্ত আমাদেরও এসব কোরবানিকে স্মরণ রাখা উচিত। ধর্মকে পার্থিবতার উপর অগ্রাধিকার দিয়ে আমাদের সকল আত্মীয় সম্পর্ককে আমাদের কম মূল্য দিতে হবে। আল্লাহ তাআলার অনেক বড় অনুগ্রহ হযরত মসীহ মওউদ আলাইহিস সালামের জামাতের উপর, আল্লাহ তাআলা তাকে এমন প্রাণ উৎসর্গকারী সাহায্যকারী দিয়েছেন যারা সর্বপ্রকার কোরবানির জন্য প্রস্তুত থেকেছেন, এমনকি যারা নতুন নতুন বা নবাগত তারাও এই কোরবানির স্বাদ গ্রহণ করে। গতকালই আমি আলফজলে একজন আহমদী আর আরব আহমদীর আহমদীয়ত গ্রহণের কথা বর্ণিত হয়েছে। আহমদী হওয়ার কারণে তাকে পিতামাতা ঘর থেকে বের করে দিয়েছেন, তাকে বয়কট করা হয়েছে, চাকরিচ্যুত করা হয়েছে, সেনাবাহিনীতে ছিলেন সেখান থেকে তাকে চাকরিচ্যুত করা হয়েছে, মা অসন্তুষ্ট হন, তারপরও তিনি তার ইমানের উপর প্রতিষ্ঠিত হন প্রতিষ্ঠিত থাকেন। এই ধরনের উপমা বা দৃষ্টান্ত এক দুটি নয় বরং শত শত রয়েছে, হাজার হাজার রয়েছে। অতএব যতক্ষণ পর্যন্ত আমরা কোরবানির এই মানে প্রতিষ্ঠিত থাকব তখন সত্যিকার অর্থে কাবা গৃহ নির্মাণের যে মূল উদ্দেশ্য তা আমরা পূর্ণ করতে সক্ষম হব। সত্যিকার ঈদ এসব কোরবানিকে জীবিত রাখার মাধ্যমেই করা যেতে পারে। অতএব এই বিষয়টি আমাদের মনে রাখতে হবে, আমাদের বংশধরদেরকেও এই সত্যিকার ঈদ বা প্রকৃত ঈদের যে মর্ম তা বোঝানোর চেষ্টা করুন, তাদেরকে এমন ভাবে তরবিয়ত করুন, এমন ভাবে তরবিয়ত করুন তারা যেন ব্যক্তিগত এবং পারিবারিক কোরবানির জন্য প্রস্তুত থাকেন সদা। যদি কোরবানির যে গুরুত্ব এটি যদি আমরা আমাদের বংশধরদের মাঝে বংশ পরম্পরায় জারি না রাখি, আমরা নিজেরাই যদি এর গুরুত্ব ভুলে যাই তাহলে পুরস্কার আজি থেকেও বঞ্চিত করে দেয়া হবে। হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেছেন যখন পরিবার এবং আত্মীয় স্বজন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম পরিত্যাগ করেন তখন তিনি কি একা পড়ে গিয়েছিলেন? না, তিনি একা থাকেন এবং আল্লাহ তাআলা তাকে এত বেশি সন্তান দিয়েছেন যা আকাশের তারকার মতো গণনাতীত। অনুরূপভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি একা হয়ে গিয়েছিলেন? না, বরং তাকে সেই নিষ্ঠাবান এবং উৎসর্গকারী এবং সর্বপ্রকার ত্যাগী সাহাবি আল্লাহ তাআলা দিয়েছিলেন যা আকাশের তারকাদের মতো শুধু ব্যাপক সংখ্যায় বা অজস্র সংখ্যায় ছিল না, বরং তাদের হৃদয় তৌহিদের আলোতে এমনভাবে প্রদীপ্ত হচ্ছিল, দীপ্তিমান হচ্ছিল যে পৃথিবীর একটি বড় অংশ তাদের আলোয় আলোকিত হয়েছেন। যেখানেই তারা গিয়েছেন সেখানেই তারা এই আলোর বিচ্ছুরণ ঘটিয়েছেন। অতএব আজ আমাদেরকে এই এই গুরুত্ব অনুধাবন করতে হবে, এই গুরুত্বটি বুঝতে হবে। হযরত মুসলিম মওউদ রাদিয়াল্লাহু আনহু এক স্থানে এই উদ্দেশ্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করতে গিয়ে বলেন কোরবানি থেকে আমাদের এই শিক্ষা নেওয়া উচিত যে আমরা নিজেদের সন্তান সন্ততিকে কোরবানির জন্য প্রস্তুত করতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালামকে কোরবানির জন্য প্রস্তুত করেছিলেন, তবেই তিনি এ কারণে তিনি নিজের প্রাণ দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গিয়েছিলেন। তখন আল্লাহ তাআলা বলেন যে না, ইব্রাহিম ইসমাইলকে নয়, তুমি দুম্বা জবাই করো। এখন দুম্বা মানুষের প্রাণের বিনিময় হতে পারে না, আর এই দুম্বা এমন কোন মূল্যবান জিনিসও নয় যা তার পুত্রের বিনিময় হতে পারে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের জন্য দুম্বা সামান্য একটি বিষয় ছিল, সামান্য জিনিস ছিল, কেননা তার কাছে তো পশুপাল ছিল, অনেক ধন সম্পদশালী তিনি ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। যে ব্যক্তি মেহমানের আগমন উপলক্ষে তাৎক্ষণিকভাবে একটি গরুর বাছুর জবাই করে দেবেন, তার জন্য ওই দুম্বা জবাই করা তো সামান্য বিষয়। অতএব এর অর্থ হচ্ছে আমরা এবং আমাদের সন্তান সন্ত্রীরা যেন দুম্বা না হই, আমরা যেন নিজেদের নফসের বা প্রবৃত্তির দুম্বাকে যেন জবাই করি। শুধু জাগতিক দৃষ্টিকোণ থেকে আমরা যেন সন্তানের তরবিয়ত না করি, শুধু তাদের পানাহারের প্রতি দৃষ্টি না রাখি, তাদেরকে সুস্বাস্থ্যের অধিকারী আমরা না করি, বরং তাদের মাঝে যেন আমরা মানবতা সৃষ্টি করি। এত আদর সোহাগ করবেন না সন্তানদের যে তারা সেই আদর সোহাগ যেন শুধু তাদের মাঝেই সীমাবদ্ধ হয়ে যায়, তারা যেন মানুষের মূল্যায়ন করে, আল্লাহ এবং তার বান্দার অধিকার প্রদানের প্রতি তাদের মনোযোগ না থাকে, তারা নিজেদের সৃষ্টির উদ্দেশ্য যেন উদ্দেশ্য অনুধাবন না করে। তিনি বলেন হযরত ইব্রাহিম এবং ইব্রাহিমকে দুম্বা জবাই করতে বলে আল্লাহ তাআলা এই শিক্ষা দিতে চেয়েছেন যে তোমাদের সন্তানদের মধ্যে হতে যে দুম্বার স্বভাব যদি তোমরা দূর করো তাহলে তারা সেই পুরস্কার রাজির উত্তরাধিকারী হবে, আর যতদিন এই স্বভাব অবশিষ্ট থাকবে ততদিন তারা পুরস্কার পাবে, নবুয়ত তাদের মাঝে প্রতিষ্ঠিত থাকবে। অতএব এই মূল উদ্দেশ্যকে আমাদের মধ্যে হতে প্রত্যেককে দৃষ্টিতে রাখতে হবে, আমাদের সন্তানদের বা সন্তান সন্ততির শুধুমাত্র জাগতিক স্বাস্থ্য এবং জাগতিক উন্নতির প্রতি যেন দৃষ্টি নিবদ্ধ না হয়, যে এর ফলে আমাদের পার্থিব লাভ হবে, জাগতিক লাভ হবে, এমনটি করা উচিত নয়। বরং তাদের তরবিয়ত এমন ভাবে করা উচিত, তাদের মাঝে ধর্মকে জাগতিকতার উপর প্রাধান্য দেওয়ার গুরুত্ব বুঝাতে হবে এবং তাদের নৈতিক উন্নতি এবং আচার ব্যবহারে উন্নতির প্রতি দৃষ্টি দিতে হবে এবং তৌহিদ প্রতিষ্ঠার জন্য সর্বপ্রকার কোরবানির জন্য প্রস্তুতি গ্রহণ করার প্রতি মনোযোগ আকর্ষণ করা বা মনোযোগ সৃষ্টি করা উচিত। এটি আমাদের দায়িত্ব, আর এমনটি তখনই হতে পারে যখন আমরা স্বয়ং এসব বিষয়ের প্রতি অনুশীলন করব, আমল করব। আর যখন এমনটি করা হবে তখন আমরা আখেরিনদের সেই জামাতভুক্ত হব যারা কাবা গৃহ নির্মাণের যে মূল উদ্দেশ্য তা পূর্ণ করবে, যা যিনি হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এবং হযরত ইসমাইল আলাইহিসসালামের কুরবানী সমূহকে স্মরণে রেখে নিজের ঈদ উদযাপন করবে। এই যুগে আল্লাহ তাআলা হযরত মসীহ মওউদ আলাইহিসসালামকে ইব্রাহিম বলেছেন এবং তাকেও ব্যাপক সংখ্যা জামাত ছড়িয়ে পড়ার সংবাদ দিয়েছেন, যেমনটি তিনি বলেন উরি হুকা ওলা উজি হুকা ওয়া উখরিজু মিনহা কওমিন, আমি তোমাকে প্রশান্তি দান করব এবং তোমার নাম নিশ্চিহ্ন হতে দিব না এবং তোমার মাঝে একটি বড় জাতি সৃষ্টি করব। তিনি বলেন এর সঙ্গেই হৃদয়ে আমার এক কথার উদ্রেক ঘটে, তা হল যেভাবে আমি ইব্রাহিমকে একটি জাতিতে রূপান্তরিত করেছিলাম, অতএব আল্লাহ তাআলা তাকে এমন এমন মানুষ ব্যাপক সংখ্যা দান করবেন যারা হযরত ইব্রাহিম এবং হযরত ইসমাইলের মতো কুরবানিকে স্মরণ রাখবেন এবং তৌহিদের উপর প্রতিষ্ঠিত থাকবেন, তৌহিদের প্রচারকারী হবেন এবং এর জন্য যে কোনো ত্যাগ শিকারে তারা দ্বিধা করবেন না, নিজেদের প্রবৃত্তিকে তারা দুম্বা বানাবেন না, বরং আল্লাহ তাআলার বিধিনিষেধের উপরে আমল করার প্রতি তাদের মনোযোগ নিবদ্ধ থাকবে। শুধুমাত্র আর কেবলমাত্র তাদের জীবনের মূল উদ্দেশ্য এই জাগতিকতা বা পার্থিবতা হবে না, পার্থিবতা অর্জন হবে না, বরং ধর্মকে তারা পার্থিবতার উপর অগ্রাধিকার প্রদানকারী হবেন। কিন্তু আমাদের মধ্যে হতে প্রত্যেককে এই চেষ্টা করা উচিত, আমরা যেন সেসব লোকের দলভুক্ত হই যারা এই উদ্দেশ্যকে অর্জনকারী, যারা এই উদ্দেশ্য লাভকারী। আল্লাহ তাআলা আমাদেরকে এর তৌফিক দান করুন। এখন দোয়া করা হবে, দোয়ায় ধর্মের খাতিরে যারা বিপদাপদে জড়িত তাদের জন্য দোয়া করবেন, যারা খোদার রাস্তায় বন্দী আছে তাদের জন্য দোয়া করুন, আল্লাহ তাদের দ্রুত মুক্তির ব্যবস্থা করুন, যারা প্রাণ বিসর্জন দিয়েছেন শহীদ তাদের জন্য দোয়া করেন, আল্লাহ তাআলা তাদের পদমর্যাদা উন্নীত করুন এবং তাদের বংশধরদের মাঝে নেকি বা পুণ্যের ধারা বহাল রাখুন। নিজেদের এবং নিজেদের পরবর্তী বংশধরদের জন্য দোয়া করুন, যেন তারা ধর্মের উপর প্রতিষ্ঠিত থাকে। আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য দোয়া করুন। আল্লাহ সর্বদা আমাদের প্রতি সন্তুষ্টি থাকেন এবং আমাদের মাধ্যমে সেই কাজ করান যা তিনি ইচ্ছা করেন। যারা আর্থিক কোরবানি করেন তাদের জন্য দোয়া করুন, উম্মতে মুসলিমার জন্য দোয়া করুন, পুরো উম্মতে মুসলিমার জন্য দোয়া করুন। আল্লাহ তাআলা যেন তাদেরকেও জ্ঞান বিবেক বুদ্ধি দিন, তারা যেন পরস্পরের অধিকার প্রদানকারী হয়, তারা যেন জুলুম নির্যাতন এবং সীমালঙ্ঘন থেকে বিরত হয়, যুগ ইমামের মান্যকারী হয়, অনুসরণকারী হয়, কাবাগৃহ যা তৌহিদ এবং শান্তি এবং নিরাপত্তার প্রতীক এর যে দায়িত্ব তা যথাযথভাবে পালনকারী মুসলমান নেতৃবৃন্দ এবং মুসলমান প্রজাগণ পরস্পরের যেন অধিকার তারা প্রদানে সচেষ্ট হয়। আল্লাহ তাআলা ইসলামের এই অনিন্দ্য সুন্দর শিক্ষা সবাইকে দেখানোর তৌফিক আমাদের দিন এবং ইসলামের অনিন্দ্য সুন্দর বাণী বিশ্ববাসীর কাছে পৌঁছানোর তৌফিক আমাদের দিন এবং পৃথিবীতে বসবাসকারী প্রত্যেক ব্যক্তি এক খোদার ইবাদতকারীতে যেন রূপান্তরিত হয়, পরিণত হয়। হজের সময় যে দুর্ঘটনা ঘটেছে, যে অ্যাক্সিডেন্ট হয়েছে, যাতে শত শত মানুষ এই দুর্ঘটনায় কবলিত হয়ে ইন্তেকাল করেছেন, তাদের জন্য আল্লাহ তাআলা দোয়া করুন। আল্লাহ তাআলা তাদের প্রতি দয়া করুন, ক্ষমা করুন। অনেক নিষ্পাপ প্রাণ ঝরে গেছে, অনেক নিষ্পাপ প্রাণ ঝরে গেছে এই দুর্ঘটনার মাধ্যমে।
আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدًا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل واللسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر دعا کرنے
اشون دعا کریے ہمرا
আমিন
আমিন
সবকই মুবারক হোক
সবার জন্য ঈদ মুবারক হোক।